You're listening to Radio 4EB FM 98.1. The next program is in Bangla, the Bangladesh language.
For EB FM 98.1. The following program is in Bangla. আপনারা 4EB FM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আপনারা শুনছেন ব্রিসবেন বাংলা রেডিওর সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান রেডিও 4EB FM 98.1 থেকে। অনুষ্ঠান পরিচালনায় বা কথা বলায় যদি বলি, আমি আছি তাহসিন এবং আমার সাথে সাদিদ ভাই আছেন প্যানেলে, এবং আমাদের সাথে আজ আছেন আমার অতি প্রিয় দুজন অতিথি, যারা আমার মা বাবা। প্রথমেই আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ হযরত আলী, যিনি ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ চুয়াডাঙ্গার ভাইস চ্যান্সেলর পদে কর্মরত আছেন। তার আগে শের বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি ঢাকাতে অনেক বছর এগ্রিকালচার ইউনিভার্সিটিতে বিভিন্ন পদে জব করেছেন। এবং আছেন আমার মা প্রফেসর ডক্টর হাফিজা খাতুন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক হিসেবে অধ্যাপনা করছেন। তোমাদেরকে স্বাগতম।
ধন্যবাদ।
ধন্যবাদ।
তা আমরা আজকে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করব, গল্প আকারে আলাপ আলোচনা করব। যেহেতু আমার সাথে দুজন দুজন আমাদের আজকে রেডিওর অতিথি হিসেবে এসেছেন, তারা যেহেতু তাদের স্ব এলাকায় শ্রেষ্ঠত্ব বজায় রেখে এতদিন যাবৎ চাকরি করে গেছেন, তাদের কাছ থেকে তাদের কিছু অভিজ্ঞতা আমরা জানব, সেইখান থেকে আমরা অনেক কিছু শিখব। তো প্রথমেই আব্বা, আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে তুমি তো বাংলাদেশে বারে তুমি কর্মক্ষেত্রে তুমি পাশ করেছিলে কবে, তারপরে কতদিন যাবত এই এখন এগ্রিকালচার পেশায় জড়িত আছো?
থ্যাংক ইউ তাসির। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে 1970 সালে গ্রাজুয়েশন করি এবং 1972 সালে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে সাইন্টিফিক অফিসারের কর্মে যোগদান করি। পরবর্তীতে আমি 3 বছর রিসার্চে কর্মরত থাকা অবস্থায় ট্রান্সফারে আমি বর্তমান শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজে যোগদান করি।
আচ্ছা, তারপরে এখন আমি তোমার কাছে জানতে চাবো, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে এগ্রিকালচারের এখনকার সিনারিও, যদি যেহেতু তুমি 1970 সালে তোমার গ্র্যাজুয়েশন হয়েছিল, সেই আমি তো অবভিয়াসলি আমরা যেটা জানি সেটা হচ্ছে আগের তুলনায় এখন বাংলাদেশে এগ্রিকালচারের খেত সেক্টর অবশ্যই আমূল পার্থক্য সংঘটিত হয়েছে। তো সেই বিষয়ে যদি একটু সংক্ষেপে আলোকপাত করতে তাহলে দর্শক শ্রোতারা জানতে পারত।
বাংলাদেশ কৃষি প্রধান দেশ, যে দেশে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 60% লোক এখন কৃষির সাথে সম্পৃক্ত। তো বাংলাদেশ এমনই একটি দেশ যেখানে ষড়ঋতু 6টি ঋতু বিরাজমান, এক এক ঋতুতে এক এক রঙ অবস্থান। সে অনুরূপভাবে বাংলাদেশের জমিগুলিও এই 12 মাসই ব্যবহারযোগ্য উপযোগী, কিন্তু বিশ্বের অনেক দেশেই বছরে 1টি ফসল হয়, কিন্তু বাংলাদেশে কোনো কোনো অনেক জমিতে আছে বছর 3টি 4টি ফসল পর্যন্ত উৎপাদন করা সম্ভব হয়। এবং সেই সব ফসলের মধ্যে বিশ্বে যেসব ফসল হয় তার মধ্যে ধান, পাট, ইক্ষু, গম, ভুট্টা, তামাক ইত্যাদি ফসল প্রধানযোগ্য। তাছাড়া ফলের দিক দিয়ে বাংলাদেশে কাঁঠাল, আনারস, আম, জাম, লিচু উল্লেখযোগ্য। তাছাড়া এখন বর্তমানে বাংলাদেশে কিছু বিশ্বের অন্যান্য কান্ট্রিতে যেসব ফসল বেশ প্রাধান্যভাবে গরু জন্মানো হয় সেসব ফসল এখন জন্মানো হচ্ছে। তাদের মধ্যে এখন আছে ড্রাগন ফ্রুট, খেজুর ইত্যাদি।
আচ্ছা, বাহ, তাহলে তো বাংলাদেশ বলতে বলতে হবে এখন বাংলাদেশে মোটামুটি সব ধরনের ফল থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাচ্ছে। তা আমরা এখন একটা গানে চলে যাই। তা আমরা যেহেতু বাংলাদেশের স্বরঋত আব্বা যেটা বললেন, সেই 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 থেকেই আমরা একটি দেশের গান শুনি যেখানে প্রকৃতি নিয়ে অনেক কথা বলা হয়েছে। চলুন সাজিদ ভাই, প্লিজ।
শুনছেন ব্রিসবেন বাংলা রেডিও, রেডিও 4EB 98.1 FM থেকে। আর আমরা কথা বলছিলাম প্রফেসর ডক্টর হযরত আলী সাহেবের সাথে, আর উনি আমাদের রেডিওর ব্রডকাস্টার তাহসিনের আব্বা আমরা জানি, এবং আমাদের সাথে আন্টিও আছেন সাথে প্রফেসর ডক্টর লতিফা খাতুন, আমরা হাফিজা খাতুন সরি, আমরা কথা বলছিলাম বাংলাদেশের কৃষি নিয়ে। আমরা আঙ্কেলের কাছ থেকে ওনার অভিজ্ঞতা, ওনার ক্যারিয়ার সম্পর্কে কীভাবে শুরু করেছিলেন সেগুলো শুনছিলাম। তো এ পর্যায়ে আসলে গানের মাঝখানেই আমার আমরা কিছু ব্যাপার নিয়ে আলোচনা করছিলাম, সেখান থেকে কিছু কোয়েশ্চেন আমাদের আমরা নিজেরাই বলা বলি করছিলাম, সেটা আমাদের শ্রোতাদের জন্য আমি এখন করতে যাচ্ছি আঙ্কেলের কাছে। যে আঙ্কেল, আপনি তো বলেন যে প্রায় 60% মানুষ বাংলাদেশে তারা কৃষির সাথে কোনো না কোনোভাবে জড়িত, তারপরও কেন আসলে আমরা এতদিন পরেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারছি না, বা কেন স্টিল আমাদেরকে অনেক কিছুই বাইরে থেকে আমদানি করে আনতে হচ্ছে, এবং যেই কারণে বিগত কতদিন আমরা দেখলাম যে পেঁয়াজ নিয়ে একটা ব্যাপক একটা সিন্ডিকেট করে একটা সিচুয়েশন ক্রিয়েট করা হলো, আমরা এই জায়গাটা কেন পিছিয়ে পড়ছি, নিজেরাই কেন নিজেদের জন্য করতে পারছি না? এটা কি শুধুই মানে আমাদের জায়গা কম বা আমাদের মানুষ অনেক বেশি এ কারণে, নাকি অন্য কোনো কারণ আছে?
ধন্যবাদ সাজিদ। কৃষি উৎপাদনে বাংলাদেশ বিশ্বে 21তম স্থান অধিকার করে আছে, তার মধ্যে ধান প্রধান ফসল, ধান উৎপাদনে বাংলাদেশ চতুর্থ, ভেজিটেবল উৎপাদনে বাংলাদেশ তৃতীয়, মাছ উৎপাদনে চতুর্থ, পটেটো উৎপাদনে অষ্টম,
ওয়ার্ল্ডে
ফসল উৎপাদনে
পৃথিবীর
ফলন উৎপাদনে ফল জাতীয় ফসল উৎপাদনে সপ্তম, ছাগল উৎপাদনে চতুর্থ এবং ছাগলের মাংস উৎপাদনে পঞ্চম। এত কিছু সম্ভব বাংলাদেশে থাকা সত্ত্বেও সাজি তুমি যে কোশ্চেন করলা যে কেন স্বয়ংসম্পূর্ণ হইতে পারছে না, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। বাংলাদেশের আয়তন মাত্র 148,000 বর্গ মাইল, সেই তুলনায় আমরা যদি তারা আমরা অস্ট্রেলিয়া থেকে রেডিওতে অনুষ্ঠান করতেছি, অস্ট্রেলিয়ার আয়তন আমার মনে হয় বাংলাদেশের তুলনায় কয়েকশো গুণ বড়, সেখানে লোক সংখ্যা মাত্র 24 কোটি, আর সেখানে বর্তমানে বাংলাদেশের লোক সংখ্যা হলো
24 কোটি আড়াই কোটি,
আর বাংলাদেশের লোক সংখ্যা এখন 170 মিলিয়ন,
18 কোটির কাছাকাছি,
এবং সেটা আমরা ফোরকাস্টিং করতেছি 2020 সালে নাকি এটাও প্রায় 20 কোটিতে পৌঁছবে। আমাদের জমি বিভিন্ন কারণে আস্তে আস্তে শৃঙ্কেজ হয়ে যাচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, বাজার বন্দর হচ্ছে, তাতে জমি কমে যাচ্ছে, কিন্তু তারপরেও বাংলাদেশের কৃষকরা তার কৃষিকে ধরে রাখার জন্যে তারা বিভিন্নভাবে প্রচেষ্টা চালাচ্ছে। অতীতে বাংলাদেশে কৃষি নির্ভর ছিল প্রাকৃতিক কৃষি, বর্তমানে বাংলাদেশে কৃষিটা অনেকটাই যান্ত্রিক কৃষিতে রূপান্তরিত হয়েছে। তার পিছনে কারণ হলো বাংলাদেশের অনেক লোক, যেমন তোমরা এখন এই দেশে আসো, এরম লোক বিদেশে মাইগ্রেট করে চলে গেছে এবং বিদেশে তারা অর্থ উপার্জন করতেছে। অনুরূপভাবে বাংলাদেশে লোকাল আকারে অনেক ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে, যেমন গার্মেন্ট ইন্ডাস্ট্রি, বিভিন্ন ইপিজেড ডেভেলপ হচ্ছে, সেইগুলি ক্ষেত্রে গ্রামের সমাজবি লোক তারা এখন এইসব ইন্ডাস্ট্রিতে কাজ করে, সেই জন্য কৃষি সেক্টরের লোক সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। কৃষকরা ফসল উৎপাদন করতে অনেক বেশি পয়সার বিনিময়ে একজন লেবারকে হায়ার করতে হয় এবং সেইভাবে তাদের ফসল উৎপাদন করতে হয়, কিন্তু আমাদের যে মার্কেট, কৃষি যে মার্কেট, সেই মার্কেটে ফসলের মূল্য কৃষকরা সিজনে যখন ফসল উঠায় তখন সেটা পায় না, কারণ তখন এই বিশেষ করে ফরিয়া যারা থাকে, মজুরদার আড়তদার, তারা অনেকটা হ্যালি করে থাকে কৃষকদের কাছে, সরাসরি মাল কিনতে চায় না, তখন তারা অনেক নিম্ন মূল্যে তাদের করতে হয়, এবং সেই উৎপাদিত ফসলগুলি পরবর্তীতে সব মজুরদার আড়তদার হাতে চলে যায় এবং তারা আড়তে তারা ভুল করে রাখে। তো এখানে আমি যেহেতু বলছি ধান উৎপাদন বাংলাদেশ চতুর্থ, বাংলাদেশের মানুষের বাতল প্রধান খাদ্য শস্য, এবং সেই দিক দিয়ে বাংলাদেশ এখন যেহেতু পাকিস্তান আমলে বাংলাদেশে মাত্র লোক সংখ্যা ছিল 7.5 কোটি, এখন আমাদের 170 মিলিয়ন, তো সেইখানে আমরা এখন এই লোকের খাদ্য শস্যে দানাজাতীয় শস্যে আমরা স্বয়ংসম্পূর্ণ। আপনারা জেনে থাকবেন বাংলাদেশতে অনেক চাউল অনেক দেশে রপ্তানি হচ্ছে, অস্ট্রেলিয়াতে আমরা বাংলামতি চাউল আমরা কিনতে পাই, আমরা রপ্তানি করছি, চিনিগুড়া, কালিজিরা এগুলি বাংলাদেশে রপ্তানি হচ্ছে। তো এখন স্বয়ংসম্পূর্ণ আমরা হইতে পারছি না, কারণ যেহেতু যান্ত্রিকীকরণ কৃষি হয়েছে, সেইখানে আমাদের মানুষের খাদ্য যোগানে সাথে অনেক কিছু থাকে, খালি দানা জাতীয় শস্য হয় না, সেখানে মশলা জাতীয় লাগে, ডাল জাতীয় লাগে, এইগুলিতে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ হইতে পারে নাই, কারণ একসময় বাংলাদেশে এইসব খাদ্য শস্য স্বয়ংসম্পূর্ণ ছিল, কারণ যেটা মানে ই ছিল ওই প্রাকৃতিক কৃষি ছিল। একটা কৃষক সে মনে করতো তার জমিতে সব ধরনের ফসল করতে হবে, কিন্তু এখন যান্ত্রিক কৃষি হতে যখন জমিতে পানি দেয়, পানি সবকলের জমির উপর দিয়ে চলে যায়, পাশে দিয়ে যায়, লিখে যায়, তার জমি ভিজে যায়, বাধ্য হয়েছে সেই জমিতে সে পেঁয়াজ করতে পারে না, মরিচ করতে পারে না, ডাল করতে পারে না, সেখানে তাকে বাধ্য হয়ে ধান করতে হয়। সেই জন্য ধানে আমরা যথেষ্ট স্বয়ংসম্পূর্ণ হয়েছি, কিন্তু এইসব খাদ্য হচ্ছে আমরা এখন স্বয়ংসম্পূর্ণ হইতে পারি নাই। তবে বদূর ভবিষ্যতে আমাদের এই ব্যাপারে চিন্তা করতে হবে কী করে আমরা স্বয়ংসম্পূর্ণ হইতে পারি, কারণ বাংলাদেশে এখন অনেক সময় মানে তৈরি করা হয় শর্টেজের, যেমন এখন বিগত দিনে পেঁয়াজের বাজারে এরকম একটা বিরাট শর্টেজ আসছে। এটা খালি বাংলাদেশে হবে কেন, বিশ্বের অনেক দেশে হয়ে থাকে, কারণ যারা আমরা কনজিউমার যারা ভোক্তা তারা বাজারে যখন কোনো জিনিসের ঘাটতি থাকে তখন যার এক দরকার এক কেজি সে কিনে পাঁচ কেজি কিনা, যে সাপ্লাই যখন যেটা থাকে সাপ্লাই চেনে শর্টেজ পড়ে যায়, তাই এটা নিয়ে মিডিয়া এবং বিভিন্নভাবে প্রচার প্রচারণা করতে থাকে, কিন্তু জিনিসে কিন্তু দেশের অভাব নাই। কিন্তু যে ব্যক্তি পাঁচ কেজি কিনে নিলেও বাড়িতে নিয়ে তো সে একদিনে কনজিউম করতে পারে না, বাড়িতে গিয়ে সেটা পচায়। এইভাবে বাংলাদেশে অনেক সময় যেহেতু মার্কেটের উপরে সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখনও নাই, তাদের মধ্যে একটা সিন্ডিকেট আছে কিন্তু ভোক্তাদের মধ্যে কোনো সিন্ডিকেট নাই, তারা চুপি চুপি গিয়ে বাজারতে সব মাল কিনে নিয়ে আসে, সেই জন্য আমরা অনেক ক্ষেত্রে ঘাটতি দেখতেছি।
আচ্ছা, তা আমার মনে হয় যেটা এটা সাদিদ ভাই আপনার প্রশ্নটা যেমন যুক্তিগত ছিল, আমি কিন্তু রিসেন্টলি যখন বন্যা হলো অস্ট্রেলিয়াতে বা রিসেন্টলি ব্রোকলি কিনতে যখন গেলাম তখন দেখলাম ব্রোকলির দাম অনেক বেশি, তখন নিচে লেখা ছিল সাপ্লাইয়ের অভাবের জন্য ব্রোকলিতে সমস্যা। মানে আমার ধারণা ক্রাইসিসটা বাংলাদেশে মানে অস্ট্রেলিয়াতে এই ক্রাইসিসটা কিন্তু নিউজ পেপারে আসে নাই, কিন্তু বাংলাদেশে এটাকে হয়তো মানে ক্রাইসিস তো অবশ্যই আছে, কিন্তু এই যে মিডিয়ার কারণে আমার ধারণা আরও বেড়ে যাচ্ছে। আব্বা কী মনে করো, মিডিয়ার কারণে কি এতে মানে মিডিয়ার তৈরি সমস্যাতে কি সমস্যা হচ্ছে বলে মনে করো? মানে মিডিয়া একটু ভালো কাজে লাগছে কিন্তু মিডিয়াতে কি ক্রাইসিসটাকে আরও বড় করে বলা হচ্ছে?
আজ থেকে 10-15 বছর আগেও বাংলাদেশে মিডিয়ার প্রসার প্রসারে তো ছিল না, এখন মিডিয়ার প্রসার অনেক মিডিয়া হয়ে গেছে এবং তারা অনেক সময় প্রকৃত তথ্য না জেনেই অনেক কিছু পেপারে ছড়ায় দেয়, ইলেকট্রনিক মিডিয়া ছড়ায় দেয়, তাতে করে যারা ভোক্তা থাকে তারা অস্থির হয়ে যায় যে কোথায় আমরা পাবো। যেমন আমি দেখি একটা এক্সাম্পলই দিয়ে বলতে পারি, কিছুক্ষণ আগে কতগুলি শস্যের কথা বললাম, আজকে ডিম উৎপাদনে বাংলাদেশে একটা পার ক্যাপিটা প্রায় 300 মতো ডিম খাইতে খাওয়ার মতো আমরা প্রোডাকশন দিচ্ছি, মাছের প্রোডাকশন দিচ্ছি, কিন্তু সেইগুলি মার্কেটিং প্রপার না হওয়াতে অনেক সময় ভোক্তারা পাচ্ছে না। তো সেই জন্য আমি মনে করি এগুলির থেকে উত্তরণের একমাত্র পথটা সরকার থেকে লেভেল থেকে হইতে হবে, আমরা যারা ভোক্তা তাদেরও এইসব সজাগ হইতে হবে, তাহলে আমাদের এই যে আর্টিফিশিয়াল যেসব ক্রাইসিস যে তৈরি হয় এগুলিতে আমরা অনেকটা পরিত্রাণ পাবো।
আচ্ছা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আব্বা তোমাকে তোমার এই আলোচনাগুলো করার জন্য, আশা করি শ্রোতাদের অনেক উপকার হবে। আমি আসলে অনেকদিন পর আজ রেডিওতে এসেছি, প্রায় 5-6 বছর পর আজ রেডিওর প্রোগ্রাম করতে পেরে খুবই ভালো লাগছে। তো এখন সাদিদ ভাই একটা গান শোনা যায়, এই গানটা আমি আমার দুই ছেলে তাদেরকে নিয়ে আমি রিসেন্টলি অস্ট্রেলিয়াতে ফেরত এসেছি, আপনারা হয়তো জানেন হয়তো জানেন না, আমার দুই ছেলেকে ডেডিকেট করে এই নেক্সট গানটি আমরা শুনবো, বকুল ফুল, জলের গানের বকুল ফুল।
শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে, যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানো বাঁধাইলি, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানো বাঁধাইলি।
আশা করি গানটি আপনাদের ভালো লেগেছে। আমরা শুনছি ব্রিসবেন বাংলা রেডিওর সাপ্তাহিক অনুষ্ঠান, ব্রিসবেন বাংলা রেডিওর পক্ষ থেকে প্রচারিত সাপ্তাহিক অনুষ্ঠান রেডিও ফোর ইবি এফ এম 98.1 থেকে। অনুষ্ঠান পরিচালনায় আছি আমি তাহসিন। আর এই মাস ডিসেম্বর মাস বিজয়ের মাস, বিজয়ের মাসের প্রথম অনুষ্ঠান করতে পেরে প্লাস ছ বছর পরে, অনেক দিন পরে, এক্স্যাক্ট নাম্বারটা আমি ঠিক জানা নেই, প্রোগ্রাম করতে পেরে আমার খুব ভালো লাগছে। স্পেশালি এত বছর পরে প্রথম অনুষ্ঠানে বাবা মা উপস্থিত আছেন, অন্যরকম অনুভূতি। তো এখন আমরা চলে যাব আম্মা তোমার কাছে, যে এই যে বাংলাদেশে, যে বাংলাদেশ কেন, সারা বিশ্বেই তো ডিজাস্টার বা প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা মানে অনেক বেড়ে যাচ্ছে। অস্ট্রেলিয়াতে আমি আসার পর থেকে দেখছি আগুন আগুন, শুধু আগুন, চারিদিকে ধোঁয়া। তো এই যে আমাদের যে সারা বিশ্বের যে এনভায়রনমেন্টাল এরকম চেঞ্জ, সেখানে একজন পরিবেশবিদদের ভিউটা কি?
অনেক ধন্যবাদ তাহসিন। তো বিজয়ের মাসে সবাইকে বিজয়ের শুভেচ্ছা। তা আমি এখানে বলতে চাচ্ছি যে পরিবেশ বিজ্ঞানী হিসাবে আসলে পরিবেশ তো বিপর্যয় ঘটছে ধীরে ধীরে, এবং ধীরে ধীরে করতে করতে আমরা অনেক দূর এগিয়ে গেছি, তবে এর মাঝেও তো বেঁচে আছি, চলছে। আমি সেখানে বিশ্বের পরিপ্রেক্ষিতে বলার চেয়ে আমি বোধহয় বাংলাদেশের দিকে একটু মনোযোগ দেই, কি বলিস?
ওকে, ঠিক আছে।
আচ্ছা, তো বাংলাদেশের দিকে মনোযোগ দিতে গিয়ে যেটা বলি, পৃথিবীতে কিন্তু আমরা আগে পরিচিত ছিলাম বাংলাদেশ দুর্যোগপূর্ণ দেশ হিসেবেই। তো দুর্যোগ আসলেও আমাদের দেশে অনেক আছে, দুর্যোগ নিয়েই বেঁচে থাকি আমরা। আমরা যদি ঠিক আগের গানটা একটু আগে, যে আমরা জলের গানের যে গানটা শুনলাম, সেই শালুক ফুলের, কিন্তু সেই শালুক ফুল বা কখন থাকে, যখন নাকি দুর্যোগ থাকে না, কিন্তু এই জায়গাটাই যখন বন্যায় ভেসে যায় তখন কিন্তু দুর্যোগের চরম পর্যায়ে আছে। ঠিক একইভাবে বাংলাদেশে আমরা অনেক রকম দুর্যোগ নিয়ে বসবাস করছি। যেটা সবচেয়ে বেশি শোনা যায় সেটা হচ্ছে বন্যা, তারপরে যেটা নাকি সাইক্লোন যেটাকে বলি আমরা, সাইক্লোন, তারপরে নদী ভাঙন, তারপরে আমাদের যে এখন বর্তমানে আবার নতুন আরেকটা, আগেও ছিল সেটা, এখন নাকি যে থান্ডারস্টর্ম যেটা হচ্ছে, যে বজ্রপাত, তারপরে হচ্ছে আমাদের ভূমিধস, যেটা নাকি রিসেন্টলি খুব বড় আকারের দেখা গেছে আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকায়। কাজে এই যে ধরো দুর্যোগগুলো, বিভিন্ন রকম দুর্যোগ, তো এখন এই দুর্যোগের মাঝেই বসবাস করছে মানুষ, কারণ সে ব্যবস্থাপনায় দুর্যোগ মোকাবেলার জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছে আগে থেকে, এবং সাথে সাথে সরকারের পক্ষ থেকে সামাজিকভাবে বিভিন্নভাবে এটা মোকাবেলার ব্যবস্থা করা হচ্ছে।
এই যে ডিজাস্টার যে হচ্ছে, ডিজাস্টার ম্যানেজমেন্টটা কীভাবে বাংলাদেশে, ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে বাংলাদেশে এখন কীরকম মানে অবস্থান বলবো না, কম্পিটিশনের কিছু নেই, কিন্তু মানে বাংলাদেশের মানুষ তো যেটা তুমি বলছিলে যে ও দুর্যোগের কারণে অভ্যস্ত হয়ে গেছে, তো এই অভ্যাসটা কি মানুষকে প্রস্তুত থাকতে মোকাবেলা করতে সাহায্য করছে, নাকি মানুষজন তার ক্ষতিটা মাথা পেতে নিচ্ছে?
না, মোকাবেলা করার জন্য ব্যবস্থাপনা নিচ্ছে। তো এখানে প্রথমেই যেটা সবচেয়ে বড় করে বলার মতন, যেটা হচ্ছে আমরা যখন সাইক্লোন হয়, আমরা যেখানে সাইক্লোনে সেখানে সিপিপি যেটাকে আমরা বলি, যেটা হলো সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম, এটা কিন্তু পৃথিবীতে একটা ইউনিক, এবং এখানে হলো কমিউনিটিকে একত্রিত করে, এখানে অ্যাডমিনিস্ট্রেশন থাকে এবং সেন্ট্রাল থেকে ডিসি এবং পরবর্তীকালে ভলান্টিয়ার থাকে, এবং সে মানে প্রায় ১৩টা ডিস্ট্রিক্টে এই সিপিপির কার্যক্রম আছে। এখানে ৫,০০০ ভলান্টিয়ার, তারা ট্রেইনড, এবং এই ভলান্টিয়ার কাজ করে, এর মাঝে খুব বুঝতে হবে প্রায় দুই তৃতীয়াংশ হচ্ছে পুরুষ এবং এক তৃতীয়াংশ মহিলা, এবং তারা কিন্তু এই দুর্যোগের, যে যখন নাকি আমাদের মনসুনের আগে এপ্রিল মে আবার ওইদিকে গিয়ে অক্টোবর নভেম্বর আফটার মনসুন যখন নাকি সাইক্লোনগুলো হয় তখন তারা খুব ব্যস্ত থাকে এবং তারা মানুষকে সাহায্য করে। তার মাঝে হচ্ছে প্রথমেই হচ্ছে যে আমাদের মেট্রোলজি ডিপার্টমেন্ট থেকে যখন নাকি আমাদের সিগন্যালগুলো দেয়, সিগন্যালগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, তারপরে মানুষকে সেই তার সাইক্লোন শেল্টারে যাওয়ার জন্য ব্যবস্থা করা, মাইকিং করা, সাহায্য করা, এবং দুর্যোগ যখন ঘটে যায় পরবর্তীকালে সাহায্য দেওয়া। তা এখন স্বাভাবিকভাবে মোকাবেলার দুইটা একটা বড় ভাগ আছে। একটা সাধারণত বলি, এই মোকাবেলা করার জন্য আমরা স্ট্রাকচারাল নন স্ট্রাকচারাল মেজার নেওয়া হয়। নন স্ট্রাকচারাল মেজারের মধ্যে যেমন যে ট্রেনিং যেটা বললাম, এখন ট্রেনিং, তারপরে বিভিন্ন রকম ওই যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা সেগুলা, আর আর স্ট্রাকচারাল হচ্ছে সাইক্লোন শেল্টার তৈরি করা, আবার বন্যার জন্য বন্যার শেল্টার তৈরি করা, এই ধরনের। তো কাজেই এটা হলো সাইক্লোন। বন্যার বেলায়ও আছে, বন্যা যখন হয়, বন্যা যখন আসতে থাকে, বন্যাকে রোধ করার জন্য বাঁধ তৈরি করা, বাঁধকে প্রোটেক্ট করা, এবং যদি বাঁধ প্রোটেক্ট করতে না পারে তাহলে সে মানুষগুলো কোথায় যাবে, কীভাবে থাকবে, তার জন্য আমাদের কমিউনিটি লেভেল এবং গভর্নমেন্ট লেভেল সব থেকেই কিন্তু সেটা সাহায্যটা আসে। আর বর্তমানে এই মোকাবেলা করার জন্য আরও এটাকে সুন্দর সুন্দর আমি বলবো না, মানে এটাকে আরও বেশি এক্সপার্টিজের দিকে যাওয়ার জন্য এখন কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের উপরে কিন্তু অফিসিয়াল মানে একাডেমিক কার্যক্রম চলছে, যেটা নাকি আগে ছিল না। এটা আমি বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1988 সালের বন্যার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিভাগে প্রথম একটা সেন্টারই হয়, DRTMC, যেটা বলা হচ্ছে ডিজাস্টার রিসার্চ ট্রেনিং অ্যান্ড ম্যানেজমেন্ট সেন্টার। ওটা ছিল একমাত্র একটা সেন্টার, যে সেন্টার থেকে এগুলো করা হবে। এখন কিন্তু বর্তমানে অনেকগুলো ইউনিভার্সিটিতে মাস্টার্স ডিগ্রি দেওয়া হচ্ছে এবং বিভিন্ন রকম শর্ট ট্রেনিংও দেওয়া হচ্ছে। তার মানে আমরা ট্রেন লোক তৈরি হচ্ছে, যেই লোকগুলো এই যে ম্যানেজমেন্টের বিভিন্ন জায়গায় তারা ইনভলভ, তারা প্ল্যানিং থেকে শুরু করে ম্যানেজমেন্ট, রিসোর্স এবং সেটাকে কোঅর্ডিনেশন, এবং এটা একটা কোঅর্ডিনেশন কমিটি আছে, একটা মিনিস্ট্রি আলাদা আছে, সেইভাবেই কিন্তু এইভাবে ম্যানেজ হচ্ছে। তবে আমাদের সব ক্ষেত্রে যে আমরা খুব সাকসেসফুল হচ্ছি সেটা বলবো না, তবে সাইক্লোন ম্যানেজমেন্টের বেলা, সাইক্লোনের ডিজাস্টার ওই সময় যে দুর্যোগটাকে যে মোকাবেলা করার যেটা, সেটা কিন্তু আমরা পৃথিবীতে মডেল হিসেবেই এখন পর্যন্ত স্বীকৃত।
এটা তো অবশ্যই অনেক গর্বের কথা, এটা আমি জানা ছিল না।
জি ধন্যবাদ আন্টি। আমি আপনার কথা শুনতে শুনতে আরেকটা ব্যাপার আমার মনে পড়লো, যে সুন্দরবন তো আমাদের জন্য প্রাকৃতিকভাবে মানে মোটামুটি অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে, যে কোনো এই সাইক্লোনে সুন্দরবন প্রথম বাধাটা সুন্দরবন দেয়। তো সেক্ষেত্রে একটা কথা যেটা, সেটা হচ্ছে আমরা তো বেশ এখন কি অবস্থা জানি না, বেশ কতদিন আগে রামপালে যে বিদ্যুৎ, সুন্দরবনের রামপালে বিদ্যুৎ কেন্দ্র হওয়ার কথা, এটা কি হবে কি না, বা কাজ হচ্ছে বোধ হয়, বা আমরা অনেক রকম কথা শুনি যেটা পরিবেশের উপর একটা বিরূপ প্রভাব ফেলবে, আবার আরেক গ্রুপের কাছে শুনি যেটা আসলে তেমন কোনো প্রভাব ফেলবে না। আপনারা আপনারা যেহেতু পরিবেশবিদ, আপনারা এই ব্যাপারে অনেক ভালো জানেন, আপনাদের দৃষ্টিভঙ্গিটা কীরকম, যে সুন্দরবনে যদি এরকম একটা বিদ্যুৎ কেন্দ্র হয়, এখন এখানে একদিকে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র হলে আমরা বিদ্যুৎ পাবো, দুই হচ্ছে এই বিদ্যুৎ পাওয়ার ট্রেড অফ হিসেবে আমরা যদি সুন্দরবনকে হারাই, সুন্দরবনের ক্ষতি করি, সেই ক্ষতিটা কত বড়, সেই ইম্প্যাক্টটা কতটুকু হবে
না, সেটা এখন রামপাল যেটা এটা এটা নিয়ে খুব বিতর্ক আছে। তবে আমরা পরিবেশবিদ যারা, আমরা আমরা এটার আমরা বলবো যে এটা হওয়া উচিত নয়।
আচ্ছা,
এটা হওয়া উচিত নয়, কিন্তু আমাদের যেটা হয়েছে ইতিমধ্যে কিন্তু জমি অধিগ্রহণ হয়েছে এবং বলা হচ্ছে সুন্দরবন থেকে 10 কিলোমিটার দূরে। এখন সুন্দরবন থেকে 10 কিলোমিটার, সুন্দরবন তো আরও বড় ছিল, ছোট হতে হতে তো ঢুকে গেছে, কাজে 10 কিলোমিটার দূরেটা কত দূরত্ব সেটা কিন্তু একটা বিতর্কের বিষয়। তবে এখন যেটা আমরা রিসার্চে দেখা গেছে যে এখানে যে কয়লাটা যেটা ব্যবহার হবে, সেই কয়লা থেকে যে ডাস্টটা বের হবে, সেই ডাস্টে শুধু যে ওই জায়গাটুক হবে তা না, অনেক দূর ছড়িয়ে যাবে। তো কাজেই সেই ক্ষেত্রে মিটিগেশন যে কোনো, তাই বলে তো আমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার বা কোনো কিছু উন্নয়ন তো বন্ধ রাখা যাবে না, তার একটা মিটিগেশন মেজার নেওয়া লাগবে। এখন মিটিগেশন মেজারটা প্রপার নেওয়া হয়েছে কি না সেটার প্রশ্ন। তবে আমি তোমার সাথে একমত যে আমাদের এই যে এটাকে আরও বেশি আরও ভালোভাবে এটা ইভ্যালুয়েট করা উচিত, মিটিগেশন মেজারটা ঠিক মতো নেওয়া উচিত। এখন পর্যন্ত যতটুকু নেওয়া হয়েছে একজন পরিবেশবিদ হিসাবে আমি বলবো যে এটা প্রপার হয় নাই।
জি আর সুন্দরবন তো আসলে গত কয়েকদিন আগেও ওই ঘূর্ণিঝড় বুলবুলের সময় আরেকবার প্রমাণ করে দিল যে সুন্দরবনই আসলে আমাদের মানে প্রাথমিকভাবে সুন্দরবনই আসলে আমাদেরকে রক্ষা করে ঝড়টাকে দুর্বল করে দিয়ে।
এখানে আরেকটা একটু বলে রাখি আমি, খুব ইন্টারেস্টিং স্টাডি, ঠিক না, এটা অবজারভেশন অথবা রিয়েলিটি। যেমন আইলা যখন হলো, আইলার পরে সুন্দরবন কিন্তু অনেক ভেঙে গেল, তখন কিন্তু দুরকম একটা ভিউ এসেছিল। একটা ভিউ এসেছিল যে যে সমস্ত গাছ ভেঙে গেছে ওই গাছগুলো কেটে আমরা পরিষ্কার করে দিই, নতুন করে গাছ গজাক, এরকম একটা ভিউ। এবং এতে আমাদের রিসোর্সও কিছুটা ই হবে, কারণ কাঠ দিয়ে আমরা কিছুটা রিসোর্স আমাদের সাশ্রয় করতে পারবো বা কাজে লাগবে। আর আরেকটা ভিউ এসেছিল যে না, প্রকৃতি প্রকৃতির মতন হোক, বন তো বন, বন তো ন্যাচারালি গ্রো করবে, এবং সেটাই করা হয়েছে। আলটিমেটলি কিন্তু গভর্নমেন্টের নানান রকম টানা পোড়েনের পরে কিন্তু এটা হয়েছিল যে না, আমরা ডিস্টার্ব করবো না, এবং ডিস্টার্ব না করাতে আমরা বুলবুলের সময় তার ইম্প্যাক্টটা পেলাম। তার মানে আমাদের প্রকৃতিকে প্রকৃতির মতন করেই যেতে দিতে হওয়া উচিত।
জি, ধন্যবাদ আন্টি আপনাকে। আমরা আরও কথা বলবো আপনাদের সাথে, একটা গান শুনে আসবো।
হ্যাঁ, নিশ্চয়ই।
সেদিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায়। পুরানো সেদিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায়। আয়ার একটি বার আয়রে সখা প্রাণীর মাঝে, আয় মোরা সুখের দুঃখের কথা কব জুড়াবে তাই। আয়ার একটি বার সখা প্রাণীর মাঝে, আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি
শ্রোতা। ব্রিসবেন বাংলা রেডিও শুনতে পাচ্ছেন, রেডিও 4DB 98.1 FM থেকে। আজকের অনুষ্ঠানে আমরা কথা বলছি প্রফেসর ডক্টর হযরত আলী আঙ্কেল এবং আন্টি প্রফেসর ডক্টর হাফিজা খাতুনের সাথে। অনেক এর আগে আমরা বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আন্টির সাথে কথা বলেছি এবং আঙ্কেলের সাথে কথা বলেছি বাংলাদেশের কৃষি ব্যবস্থা নিয়ে। তো এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি। আপনারা অস্ট্রেলিয়াতে এসেছেন এবং শ্রোতাদেরকে একটু জানিয়ে রাখতে চাচ্ছি যে আপনারা আজকের অনুষ্ঠানের মাধ্যমে জানেন যে ওনারা আমাদের বাংলা রেডিওর অন্যতম ব্রডকাস্টার তাহসিন, তার পিতা এবং মাতা, ওনাদের আরও দুজন কৃতি সন্তান আছেন, গুণী সন্তান আছেন, তানিয়া এবং তনিমা। এবং আমাদের ওনাদের মনে হয় এবারে ব্রিসবেনে আসার অন্যতম প্রধান উপলক্ষ তনিমার পিএইচডি গ্র্যাজুয়েশনে কনভোকেশনে অংশগ্রহণ করা। তো আন্টি, আমি আপনার কাছে চলে যাব যে আপনার একটু অনুভূতিটা বলবেন যে এবার ব্রিসবেনে আসলেন, আপনার তিন সন্তান একসাথে আছে, সাথে অনেকগুলো নাতি নাতনি আছে, তাদের কিনে কেমন লাগছে?
ও, বলার মতো ভাষা আমার নেই, এটা অন্যরকম আনন্দ। আমি অস্ট্রেলিয়াতে এসেছি তো অনেকবার, ওদের জন্যই আসা, এর আগেও ওদের উপলক্ষ ছাড়া আমার আসা হয় নাই। পৃথিবীর অনেক দেশে গেছি কিন্তু এখানে ওদের উপলক্ষেই আসা। তো এবারের উপলক্ষটা অন্যরকম, এর আগে এসেছি ধরো নাতি নাতনিরা যখন হয়েছে তখন, কিন্তু এখন তনিমার গ্রাজুয়েশন পিএইচডি কমপ্লিট করেছে, তো এটা অনুভূতিটা অন্যরকম। তো এখন এসে ছয়জন নাতি নাতনি আমার, তিনজনের ঘরে ছয়জন, আমরা প্রতিদিন সন্ধ্যায় একসাথে খাই সারাদিন, সবাই যে যেখানে থাকুক না কেন প্রতিদিন সন্ধ্যায় একসাথে হচ্ছি, ঘন্টা চার পাঁচ একসাথে কাটাই এবং তারপরে যার যার মতন। তো এটা অন্যরকম একটা আনন্দ, বলার মতো না, জীবনের মনে হয় এটা একটা তৃপ্তি।
অবশ্যই আঙ্কেল, ব্যাপারটাকে কেমন কেমন লাগছে যে আপনি দেশ থেকে এত দূরে আছেন, তিন সন্তানকে পাচ্ছেন, তাদের সহধর্মী সহধর্মিনীদেরকে পাচ্ছেন এবং এতগুলো নাতি নাতনির সাথে একসাথে সময় কাটাচ্ছেন?
ধন্যবাদ সাজিন, কারণ এখানে আমি অস্ট্রেলিয়াতে গভর্নমেন্ট প্রোগ্রাম নিয়েও কয়েকবার এসেছি এবং আমার এই দুই মেয়ে এক ছেলে তাদের সাথে সাক্ষাৎ করতে এসেছি, তখন আমার মাত্র এক নাতনি ছিল। এখন ইন দ্য মিন টাইম তিন চার বছরের বৃত্তে আমার এখন মাশাল্লাহ পাঁচজন নাতি, একজনের নাতনি, নাতির বয়স হবে একটু বেশি আর এই নাতিদের বয়স কম, ডিফারেন্স পরে পাঁচ সাত বছর। এখন আমি বিভিন্ন বাসায় একত্রিত হচ্ছি, যেমন কিছুক্ষণ আগে আমার ওয়াইফ বললেন যে এই সন্ধ্যায় আমরা রাতের আহার একসাথে সবাই করি, তো এখন আহার করতে গিয়ে দেখছি যে আমার নাতনি যায়, সে হলে সবার আইকন, সব নাতিরা তার কাছে যাইতে ধরে এবং সে যান নিয়ে পলাইতে কুলাইতে পারে না। তো এখন এটা একটা বিরাট অ্যাট্রাকশন, কারণ নাতি হলো পাঁচজন, নাতনি হলো মাত্র একজন, তো সে তো এখনই গেছে সবার কাছে অন্যরকম বস্তু আর কি। তো সেই জন্য তাকে অনেক কিছু ট্যাক্টিকে করে তাদেরকে নিয়ে একসাথে মানে আনন্দ করতেছে। এখন আমার যে আনন্দের কথা বলছেন, আমি তো আসছি সরকারি প্রোগ্রামে লিমিটেড কাজ কর্ম করিয়া সঠিক সময় চলে গেছি, তো এখন আমি মনে হয় এই বিগত দিনেতে যে আনন্দ আমি ভোগ করছি বিভিন্ন লাইফের বিভিন্ন স্টেপ অবস্থানে, কিন্তু এখনকার এই বৃদ্ধ বয়সে এসে এই যে নাতনি নাতনির সাথে একসাথে সময় কাটানো এবং তাদের বুকের উপর উঠে বসে থাকা, গাড়ির উপর উঠে থাকা, আমাকে নিজেকে ঘোরা সাজানো ইত্যাদি আমি ভীষণভাবে উপভোগ করছি এবং এটা চিরস্মরণীয় থাকবে।
জি ধন্যবাদ আঙ্কেল। আবার আন্টির কাছে ফেরত যাব, এবার একটু আবার আগের প্রসঙ্গে ফেরত যাচ্ছি যে আমরা তো বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কথা বললাম, অস্ট্রেলিয়ার ব্যাপারেও কিছু কথা বলেছি যে এখানকার যে শুষ্ক পরিবেশ শুষ্ক হয়ে যাচ্ছে, এখন ওভারঅল তো জলবায়ুগত পরিবর্তনের কারণেই আমরা আসলে এই সমস্যাগুলো ফেস করছি, তো এর থেকে পরিত্রাণের আসলে মানে আমরা তো অনেক রকম কথা শুনি, কার্বন এমিশন বাড়ছে ধীরে ধীরে, উন্নয়নশীল বেশি উন্নত যে দেশগুলো তারাই আসলে মূলত এর জন্য দায়ী যেহেতু তাদের শিল্পায়নটা বেশি, তাদের কার্বন এমিশনও বেশি, তা আমরা আসলে মানে কিভাবে আরেকটু বেশি সেফ থাকতে পারি আমাদের এই ভবিষ্যতে যে জলবায়ুগত একটা পরিবর্তন আমরা সবাই আশঙ্কা করছি যে এটা হচ্ছে এবং এটা হলে নাকি বাংলাদেশও সমুদ্রের তলে তলিয়ে যেতে পারে বেশ কয়েক বছর পরে, এরকম যে সম্ভাবনা এটা থেকে আমরা কিভাবে আসলে নিজেদেরকে সেফ করতে পারি বলে আপনি মনে করেন?
সেফ ঠিক পুরো যেটা নাকি ঘটবার, মনে করো সমুদ্রের যে জল যে পানির যে স্তর, সে স্তরটা যদি উপরে উঠে যায় সেটা হয়তো এখন যে গ্রেডে চলছে যে লেভেলে ওটা হয়তো উঠবেই, করার কিছু নাই, কিন্তু আমাদের সেখান থেকে পরিত্রাণ মানে আমরা সেভ করা মানে আমাকে সেখান থেকে মিটিগেশন মেজার নেওয়া লাগবে। যেমন ধরো যেখানে যে সমস্ত এলাকা ডুবে যেতে পারে সেখানে যেহেতু ওই ডুবে যাওয়ার সম্ভাবনা যেখানে, সেখানে আমাদের লোকজনকে সরিয়ে নেওয়া, যেমন আমরা বলি ক্লাইমেট রিফিউজি শব্দটা খুব ব্যবহৃত হচ্ছে, ক্লাইমেটের কারণে রিফিউজি বাড়ছে আমাদের, যেমন বলা হচ্ছে নদী যখন নাকি যেহেতু জলবায়ু পরিবর্তনের কারণে অনেক সময় নদীতে পানি বেশি আসে, নদী ভাঙন বেশি, নদী ভাঙনের কারণে ওইটার কারণে সে সরে যেতে হচ্ছে, কারণ তার মানে সে হচ্ছে ক্লাইমেট রিফিউজি। ক্লাইমেট রিফিউজি কোথায় যাবে? যেখানে সে তার বেটার শেল্টার পাবে। ঠিক একইভাবে যখন জলোচ্ছ্বাস বেড়ে যায় বা যখন এরকম অন্যান্য সমস্যা তৈরি হয় তখন সে ওখান থেকে সরে যায়, তার মানে ওটা একটা মিটিগেশন মাইগ্রেশন মেজার, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেশনটা এখানে বেশি, এবং মাইগ্রেশন হচ্ছে যেই জায়গায় যে পতিত জায়গা বা যেই জায়গাটা তার জন্য সেফ সেখানে যায়। এখন গেলে তো শুধু হবে না, তার জীবন জীবিকার ব্যবস্থা করতে হবে। এখন শুধু মানুষটা গেলে হবে না, জীবন জীবিকা, এখন এই জীবন জীবিকার জন্য যারা যাচ্ছে এবং যে সমস্ত দেশ তাদের ওখানে অ্যাকোমোডেট করতে হবে। তবে মূল কারণ যেটা ক্লাইমেট চেঞ্জের, যেটা নাকি কার্বন এমিশনের কথা বললে, কার্বন এমিশন আমরা তো বিভিন্ন জায়গায় ফোরামে মিট করি ওয়ার্ল্ড ওয়াইড, বেশিরভাগ দেশ অ্যাগ্রি করি। এবার তো ট্রাম্প তো ডিগবাজিয়ে দিল, তো কাজে আমরা যারা বেশি দায়ী তারাই যদি আমাদের এগিয়ে না আসে সেখানে কিছু করার নাই। তবে এই ক্ষেত্রে একটা জিনিস করা দেখা যায়, যেটা হচ্ছে যারা নাকি ধরো এমিশনের জন্য দায়ী তারা কিছু কিছু যারা লেস ডেভেলপ কান্ট্রি তাদেরকে কিছু ফাইন্যান্সিয়াল সাহায্য দিচ্ছে। তো ফাইন্যান্সিয়াল সাহায্য কিন্তু এটা কমায় না, ফাইন্যান্সিয়াল সাহায্য যে আমাকে হয়তো একটা বিল্ডিং বানানোর সুবিধা দিচ্ছে অথবা অন্য কোনো কিছু, কিন্তু সেইখানে কার্বন এমিশনটা কমাতে হবে। অল্টারনেট টেকনোলজি আমাদেরকে বের করতে হবে যাতে এটা আর না বাড়ে, এটা হলো মূল কথা।
জি ধন্যবাদ আন্টি। আমি আঙ্কেলের কাছে ছোট্ট একটা প্রশ্ন সংক্ষেপে জানতে চাবো যে আমাদের যে লিমিটেড রিসোর্স আছে বাংলাদেশে, যে জমির স্বল্পতা, মানে চাষযোগ্য জমি, মানে আমাদের জমি অনেক উর্বর কিন্তু চাষযোগ্য জমি তো দিন দিন কমে যাচ্ছে, বা সেই জমিতে যারা চাষ করবে সেই মানুষগুলো সংখ্যাও মনে হয় কমে যাচ্ছে, যেহেতু বাংলাদেশে তৈরি পোশাক শিল্প তৈরি হয়েছে এবং সেটা অনেক রেভিনিউ আর্ন করছে। তো এখন এই পরিস্থিতিতে আমরা আমাদের, মানে আপনি কি মনে করেন আপনার চিন্তাভাবনা থেকে, যে আমরা আমাদের উৎপাদন কিভাবে বাড়াতে পারি, আমাদের সামগ্রিক এই অবস্থান থেকে আমরা কিভাবে আরেকটু উপরের দিকে যেতে পারি উৎপাদনশীলতার দিক বিবেচনা করলে?
জমি আমাদের কমে যাচ্ছে ঠিকই, তবে আমাদের উৎপাদন, আমি কিছুক্ষণ আগে আমার বক্তব্যে বলছি পাকিস্তান আমলে আমাদের যে খাদ্য শস্য যে অভাব ছিল প্রায় 30 লক্ষ টন প্রতি বছর শর্ট থাকত, মা লোকসংখ্যা ছিল মাত্র 7.5 কোটি, এখন লোকসংখ্যা পরে আমাদের 18 কোটি ছুঁই ছুঁই, সেখানে কিন্তু আমাদের খাদ্য উদ্ভিদ থাকছে কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের ঘাটতি আছে। তো সেইখানে আমাদের লোকসংখ্যা কমে যাচ্ছে এই এটা ঠিক, কিন্তু আমাদের কৃষি প্রথম ছিল সম্পূর্ণ প্রকৃতি নির্ভরশীল, এখন কৃষি আমাদের, আমি যখন ছাত্র ছিলাম তখন আমি মেকানাইজেশন এগ্রিকালচার ইন ইস্ট পাকিস্তান আমি আমাকে পড়তে হয়েছে, সেখানে আমরা উত্তর দিছি যে বাংলাদেশে মেকানাইজেশন কোনো মতেই সম্ভব না, কিন্তু ইদানিং আমি দেখছি যে বাংলাদেশে কৃষি মেকানাইজেশন করা খুব ইজি। সেইটা এখন যেমন অতীতে এক্সাম্পল আছে রাশিয়াতে হয়েছে, চায়নাতে হয়েছে, সেইটা যদিও আমাদের দেশে এখানে সমন্বিত কৃষি করা সম্ভব না হইলেও পৃথিবীর বিভিন্ন দেশ কোরিয়া চায়না জাপান তারা বিভিন্ন ধরনের এগ্রিকালচার ইকুইপমেন্ট তৈরি করছে, যেগুলো মিনি স্কেলে ছোট্ট আকারের, এইসব যন্ত্র দিয়ে এখন আমরা ধান কাটতে পারছি, ধান রোপণ করতে পারছি, সেচ যন্ত্র তৈরি করছে ছোট আকারের, ইন্ডিভিজুয়াল ফার্মার্স নিজে তার এই আয় দিয়েই একটা নতুন যন্ত্র কিনেছে, সেচ পানি সেচ করতে পারছে। সেই জন্য আমাদের মনে হয় আমাদের ইদানিং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পড়ায় 100 অধিক জাত ধানের জাত তৈরি করছে, যেই জমিতে একসময় 1 বিঘা জমিতে 5 টন ফলন হতো না, সেই জমিতে এখন 1 বিঘাতে 25 টন ফলন হচ্ছে। তো সেই জন্য আমাদের খালি উন্নত জাত তৈরি করেনি, আমাদের কৃষি আরও ডাইভার্সিফিকেশন আসছে, যেমন আমরা ইঞ্জিনিয়ারিং ক্রপ তৈরি করতেছি, তারপরে বায়োটেক কটন তৈরি করতেছি, তারপরে বায়োটেক ব্রিঞ্জল তৈরি করতেছি, যে গাছে ব্রিঞ্জল 3 কেজি 5 কেজি হইতো সেই গাছে এখন 15 কেজি ব্রিঞ্জল হচ্ছে। সেই জন্য আমাদের কৃষিকে টিকে রাখতে হলে আমাদের উদ্বৃত্ত জনসাধারণকে খাওয়ায় বাঁচায় রাখতে হলে আমাদের উন্নত টেকনোলজি অ্যাডাপ্ট করতে হবে, উন্নত জাত তৈরি করতে হবে, এবং প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে আমি মনে করি অদূর ভবিষ্যতে বাংলাদেশ এখন মধ্যমানের দেশে পদার্পণ করছে, এবং 2041 সালে বাংলাদেশের টার্গেট এই উন্নত দেশে পদার্পণ করবে, এবং আমি মনে করি আমাদের এই জনসংখ্যা যদি প্রপারলি কাজে লাগানো যায় তাতে করে আমরা উন্নত দেশে রূপান্তরিত হইতে পারি। আর বিশেষ করে আপনারা যারা অস্ট্রেলিয়ায় বসবাস করতেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে বাঙালি এখানে বসবাস করতেছে, তারা ব্যবসা বাণিজ্যে ইন্ডাস্ট্রিতে অনেক ক্ষেত্রে আগে গেছে, আমি বিশেষ করে অস্ট্রেলিয়াতে যারা বসবাস করতেছেন তাদের মধ্যে আমি মনে করি অনেকে ছোটো আকারে আমরা ইনভেস্ট করতে পারেন বাংলাদেশে, কিছু সেক্টর আছে অ্যাগ্রো প্রসেসিং মধ্যে আমি কিছুক্ষণ আগে উল্লেখ করছি কাঁঠাল একটি ফল, যে সময় একসময় কাঁঠালকে বাংলাদেশের মানুষ বেঁচে থাকতো গরিব লোকরা, এখন গরিব লোকের খাদ্যের অভাব নাই, কাঁঠাল খেতে চায় না, বিশ্বের অনেক মার্কেটে কাঁঠাল প্রসেসিং অবস্থা কিনতে পাওয়া যায়, আমরা কিনে কিনে খাই, আপনারা হয়তো খেয়ে থাকেন। সেই জন্য আমি মনে করবো আপনারা যারা উদ্যোক্তা আসেন, তারা বাংলাদেশে আসেন, কাঁঠাল প্রসেস করেন, তারপরে পাইনঅ্যাপল আনারস প্রসেস করেন, করে মার্কেটিং করেন, বাংলাদেশকে ইকোনমিক করেন, আপনারাও লাভবান হন, দেশকে লাভবান করেন।
কৃষিভিত্তিক বিনিয়োগ আমার মনে হয় আরও একটা ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারে। জি ধন্যবাদ আঙ্কেল আপনাকে। শ্রোতা ব্রিসবেন বাংলা রেডিও শুনতে পাচ্ছেন, রেডিও 4B 98.1 FM থেকে। আবার গানে চলে যাচ্ছি, গানের পরে আবার ফিরে আসবো।
ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণে মনে, মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণে মনে। তোমারই শ্যামল বরণ, কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। জনম আমার মরণ তোমার বুকে, ও মা তোমার কোলে, জনম আমার মরণ তোমার বুকে। তোমার পরে খেলায় আমার দুঃখে সুখে, তুমি অন্য মুখে তুলে শীতল জলে জুড়াইলে, অন্য মুখে তুলে দিলে তুমি শীতল জলে জুড়াইলে। তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।
গানের পরে আবার অনুষ্ঠানে ফিরে আসলাম। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। শ্রোতা, আজ 4ই ডিসেম্বর, আর ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস, আমাদের যে কোনো বাংলাদেশি বাঙালির জন্য অনেক গর্বের মাস। 16ই ডিসেম্বরে আমরা স্বাধীনতা অর্জন করেছি 1971 সালে, এবং আমরা অবশ্যই আমরা সকলেই যে যেখানেই পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, বাংলাদেশেই থাকি না কেন, অথবা অন্য যে কোনো প্রান্তেই থাকি না কেন, বাংলাদেশি হিসেবে আমরা গর্ববোধ করি এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা আমাদের ভিতরে লালন করি, এবং আমরা সবাই আমাদের মুক্তিযোদ্ধাদের প্রতি অনেক সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি ব্রিসবেন বাংলা রেডিওর পক্ষ থেকে। আর এ প্রসঙ্গে একটু বলে রাখতে চাই যে আগামী 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ব্রিসবেন একটি আলোচনা অনুষ্ঠান আয়োজন করছে। এই আলোচনা অনুষ্ঠানে কিন্তু উপস্থিত থাকবেন আজকে আমাদের যারা অতিথি, ডক্টর মোহাম্মদ হযরত আলী এবং ডক্টর হাফিজা খাতুন। ওনারা দুজন ওনাদের মুক্তিযুদ্ধের আজকে ওনারা ওনাদের পেশাগত অভিজ্ঞতা, পেশাগত জ্ঞান আমাদের সাথে শেয়ার করেছেন। ওই অনুষ্ঠানে ওনারা ওনাদের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন। সো আপনারা যারা আছেন আমাদের কমিউনিটি, তারা অবশ্যই অনুষ্ঠানে যাবেন, আপনারা ভালো কিছু শুনতে পারবেন সেই অনুষ্ঠানে। ওনারা ছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডক্টর রেজা মোনেম, ডক্টর জামিল আহমেদ এবং ডক্টর তপন সরকার। আমরা আশা করছি আপনারা সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তাসিন, আমি এখন তোমার কাছে যাচ্ছি আবার।
জি ভাই বলেন।
তো আমরা যেহেতু বিজয়ের মাস, যুদ্ধের কথা আমরা বললাম অনেকক্ষণ, তো আমরা জানি যে তুমি এখানে পড়ালেখা করেছো, এখানে চাকরি করেছো, মাঝখানে তুমি বাংলাদেশে গিয়েছিলে, কেন গিয়েছিলে এটা তোমার মুখে শুনবো, আর কেনই বা ফেরত আসলে এটাও তোমার মুখে শুনবো খুব অল্প কথায়, যেহেতু আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে।
ভাগ্যিস অল্প কথায় আপনি জানতে চেয়েছেন, কারণ
এই নিয়ে বড় একটা অনুষ্ঠান হবে, তোমার অভিজ্ঞতা নিয়ে বড় একটা অনুষ্ঠান হবে, তাই এখন ট্রেইলারটা দাও আর কি।
আচ্ছা, ট্রেইলার হচ্ছে আমি এখানে পড়াশোনা করেছিলাম, তারপর বাংলাদেশে যাবার ইচ্ছা সবসময় ছিল। ইনফ্যাক্ট 2017 সালের 20 ফেব্রুয়ারি আমি অস্ট্রেলিয়াতে আসি, আর 20 ফেব্রুয়ারি ল্যান্ড করার পরে আমার বোনের বাসায় যাওয়ার পথেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখানে আমি থাকব না। তো তখন থেকে আমার দেশে ব্যাক করার ইচ্ছা ছিল, কিন্তু ওরকমভাবে সুযোগ সৃষ্টি হয়নি বা আমি জানতাম না। 2016 সালে আমি সিদ্ধান্ত নেই যে আর বাংলাদেশ আর্মিতে আমি জয়েন করব। আমাকে তখন অনেকেই বলেছিল তুমি আর্মিতে জয়েন করলে এখানকার আর্মিতে জয়েন করো, আমি বলেছিলাম বা এখনও যেটা ফিল করি যে যদি কোনো আর্মিতে সার্ভ করতে হয় আমি আমার দেশের আর্মিতেই সার্ভ করব। তো তখন যাই, তখন আমি বাংলাদেশে আর্মিতে যাওয়ার জন্য একটি সার্কুলার আসে, সেই সার্কুলারে স্পেশাল কোর্সে জয়েন করার জন্য আমি সুযোগ দেখতে পাই। তখন আমি রিটেন পরীক্ষা দিয়ে অস্ট্রেলিয়া চলে আসি, তারপরে ভাইবা ISSB এবং মেডিকেল টেস্ট করার জন্য তিনবার আমি বাংলাদেশে গিয়েছিলাম জবের থেকে ছুটি নিয়ে নিয়ে একদিন দুই দিনের জন্য। তারপর যখন ISSB থেকে আমার থ্রু হয়ে যায় তখন আমি বাংলাদেশে চলে যাই 2017 সালের মাঝামাঝি সময়ে, সম্পূর্ণভাবে BMA-তে যাওয়ার জন্য BMA-র দিকে যাই আর কি। সেই অবস্থাতে আমার ফ্যামিলি মানে আমার ওয়াইফ এবং বাচ্চারা তখন থেকে যায়, তখন আমার যে ছোট ছেলে সেই ছোট ছেলে তখনও পৃথিবীতে আসেনি। এবং তারপরে আমি ইনফ্যাক্ট ট্রেনিংয়ে থাকা অবস্থায় আমার ছোট ছেলে পৃথিবীতে আসে, তো আমার ফ্যামিলিও সেই দিক থেকে অনেক স্যাক্রিফাইস করেছে। দেশেও বাবা মার অখণ্ড সাপোর্ট ছিল, এখানে আমার শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে ভাই বোনদের অখণ্ড সাপোর্টের কারণেই আমি বাংলাদেশে যেতে পেরেছিলাম। এবং যাওয়ার পরে আমি আর্মিতে যোগদান করে আর্মিতে জয়েন করি আর কি। এতটুকুই ট্রেইলার, বাকিটুকু সাসপেন্স।
তো সেই
আচ্ছা,
হ্যাঁ, তো সেই আর কি, সেই উৎসাহে তারপরে কিভাবে ভাটা পড়ে আবার এখানে চলে আসা, সেটা আমরা হয়তো পরের অনুষ্ঠানে একটা আলাদা করে শুনতে পাবো।
তবে আমি যেটা বলতে চাচ্ছি যে একটু আগে যে গানটি হলো, আমার দেশের মাটি তোমার তরে ঠেকাই মাথা, এই যে দেশের মাটি তোমার তরে ঠেকাই মাথা, এটা সবার এটা মনের মধ্যে ধারণ করে দেখেই কিন্তু আমরা এই আজকে যে একটু আগে আপনি বলতে পেরেছেন আজ বিজয়ের মাস, সেই বিজয়ের মাসটা আমরা পেয়েছি। এবং সবাই বুকে ধারণ করে কিন্তু সবার সেটা পেশা নয়, কিন্তু আর্মির এটা পেশা, মানে বুকে ধারণ করা প্লাস পেশা। সেই প্যাট্রিয়টিজম থেকেই আমার বেসিক্যালি বাংলাদেশে যাওয়ার ইচ্ছা ছিল, এবং আমি চলে এসেছি এর মানেই না যে আমার প্যাট্রিয়টিজম কোনো অংশে কমে গেছে, এবং এটা আমাদের কারো যারা শুনছেন এবং যারা আছেন কারো কোনো অংশেই নয়। আমরা সবাই কোনো না কোনোভাবে বাংলাদেশকে বা বাংলাদেশে আমাদের যাদের আত্মীয় স্বজন আছে তাদেরকে সাহায্য করে যাচ্ছি, এবং আমরা এই কারণেই মনে প্রাণে বাংলাদেশকেই কিন্তু ধারণ করি। এই যে আজকে আমরা কথা বলছি, যাদের সাথে কথা বললাম, আমরা কিন্তু বাংলাদেশ সম্পর্কেই জানতে চাই, মানে আমরা হয়তো শারীরিকভাবে সবাই বিদেশে বা যে কোনো দেশে অবস্থান করছি ঠিকই, কিন্তু আমাদের মন প্রাণ ধ্যান কিন্তু সেই বাংলাদেশেই পড়ে থাকে। সকালে উঠে কখন BD News 24 বা প্রথম আলোর অনলাইন পোর্টালটা দেখব, পেঁয়াজের খবর জানি, অস্ট্রেলিয়ায় পেঁয়াজের কেজি কত আপনি জানেন সাদিত ভাই?
ওরকমই হবে, 3 টাকা 3.5 টাকা।
হ্যাঁ, মানে আপনি গেস করছেন, কিন্তু এই মুহূর্তে ঢাকায় পেঁয়াজের কেজি কত সেটা কিন্তু আমরা ঠিকই খবর
জানি। হ্যাঁ
হ্যাঁ, এখানে এটাই প্রমাণ করে যে আমরা সবাই এই যে বিজয়ের মাস থেকে যে আমরা দেশটা অর্জন করেছিলাম সেটাকে আমরা কতটুকু বুকে ধারণ করলে, আমরা যেই এখানে যারা 10-12 বছর যাবত বা 20-25 বছর যাবত বিদেশে আছে সবাই কিন্তু সেই ঘুরে ফিরে সেই ভোরবেলা উঠে বা যখনই সুযোগ পাচ্ছে দেশের খবরটা আগে দেখছি। তো এটাই প্রমাণ করে আমাদের দেশপ্রেম, এটাই প্রমাণ করে আমাদের ভ্রাতৃত্ববোধ, এটাই প্রমাণ করে যে আমরা যে BAB হোক বা যে সকল অর্গানাইজেশনের মাধ্যমে আমরা বিভিন্ন অনুষ্ঠান করি সেখানে যে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে বিগত বছরে এবং এখনও করছে এবং ভবিষ্যতেও করবে, সেটাই প্রমাণ করে।
ধন্যবাদ তাহসিন তোমাকে। শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে ডিসেম্বর মাসের প্রথম প্রোগ্রাম, বিজয়ের মাসের প্রথম প্রোগ্রাম, আপনারা যারা শুনেছেন আপনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী অনুষ্ঠানও হয়তো বিজয়কে নিয়েই হবে, এবং আমরা তাহসিন যে আর্মিতে গিয়েছিল তার সেখানকার অভিজ্ঞতা নিয়ে একটি অনুষ্ঠান করব খুব শীঘ্রই। আশা করি আমাদের সাথে থাকবেন আজকের অনুষ্ঠানে। আমাদের সাথে থাকার জন্য হযরত আলী আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের মাঝে এসেছেন। আর আন্টিকে অনেক ধন্যবাদ, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদের মূল্যবান সময়। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং ব্রিসবেন বাংলা রেডিওর সাথে থাকবেন। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
BFM. We broadcast 50 different languages, preserving the cultural diversity in Southeast Queensland.
Next, the Sri Lankan program.
සන්දයක්වා ඔබ හැම සියලු දෙනාටම. ඉතින් අදත් අපි වෙනද වගේම තාරුණ්‍ය සඳලකින් තමයි ඔබ හමුවට එන්න හදන්නේ. ඉතින් අද නොවැම්බර් මාසේ 4 වෙනි දෙසැම්බර් මාසේ 4 වෙනිදා අලුත් මාසික ආරම්භයක්, ඒ වගේම අලුත් නත්තල් මාසික ආරම්භයක්. ඉතින් වෙනද වගේම අද මැදිරියේ විශාල සෙනගක් ඇත්තරම ඉන්නවා. ඉතින් වෙනද වගේම ඔබත් එක්ක එකතු වෙන මම ශාම්, ඒ වගේම මේ වෙලාවේ Facebook live කැමරාව ෆෝන් එකක් අල්ලගෙන ඉන්න දාර්ශික, ඒ වගේම තමයි අද අපිත් එක්ක ඉන්න තාරුණ්‍ය සඳල්ලට ප්‍රථමයෙන්ම ආපු අමුත්ත දෙන්නේ. ඉතින් ඒ වෙනදා අපිත් එක්ක ඉන්න චතුරිකා සහ ශමීර. ශමීර අතරම කියනනම් මේ මේ ඇවිල්ලා තියෙන්නේ මේ මේ ඇමරිකාවෙන් ඉඳන්ම මේ ප්‍රෝග්‍රෑම් එකට. ඉතින් අපි ශමීරවත් මේ ආයිබන් කියලා පිළිගන්නවා. ඉතින් වෙනද වගේම අද අපේ සංගීත කණ්ඩායම ලෑස්තිලා ඉන්නවා රසවත් ගීත කිහිපයක් ඔබ හමුවට ගෙනෙන්න. ඉතින් මිතිල, ඒ වගේම සමීර, කොසමීර, සමීර, ඉතින් ඒ වගේම කෙවනුත් ගොඩ කාලයකට පස්සේ හම්බෙලා තියෙනවා. ඉතින් ආයි බුවන් ඔබ හැම සිල් දෙනාටම අපි මුලින්ම ගීතයකට ගිහිල්ලෙමු.
Oh, in a hand, the land, I tell you, I'm a genie.